বিশেষ কিছু তথ্যাবলী আসুন সবে জানি জানি।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের ট্রান্সমিশন নিয়ে, যার নাম হচ্ছে বিশেষ কিছু তথ্যাবলী। আরও একটি এপিসোডের মধ্যে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো আপনারা জানেন যে আমাদের এই অনুষ্ঠানে চারটি সেগমেন্ট নিয়ে আলোচনা হয় বিভিন্ন। তো ইনশাআল্লাহ আজকেও আমরা আলোচনা করব। এর আগে আমরা দরুদে পাকের একটি ফজিলত শুনে নেই। প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমান, যে ব্যক্তি দৈনিক 100 বার দরুদে পাক পাঠ করবে, আল্লাহ তাআলা তার কপালের মাঝখানে লিখে দিবেন যে এই ব্যক্তিটি জাহান্নামের আগুন এবং মুনাফিক থেকে মুক্ত, নিফাক থেকে মুক্ত, এবং কাল কিয়ামতের দিন তাকে শহীদদের সাথে উঠানো হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক, আপনারা জানেন যে আমাদের অনুষ্ঠানে চারটি সেগমেন্ট থাকে। আসুন আমরা প্রথম সেগমেন্টের দিকে যাই, যার নাম হচ্ছে আম্বিয়াই কিরাম আলাইহিমুসসালামের জীবনী।
বিশেষ কিছু তথ্যাবলী আসুন সবে জানি জানি।
দর্শক, আজকে যে নবীর আলোচনা করব তিনি হচ্ছেন হযরত শুয়াইব আলা নবীনা ওয়া আলাইহি সালাতু ওয়াসালাম। জি হ্যাঁ, ওনার নাম হচ্ছে শুয়াইব এবং ওনার উপাধি হচ্ছে খতিবুল আম্বিয়া, শেখুল আম্বিয়া। ইমাম তিরমিজি লিখেন, হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন হযরত শুয়াইব আলাইহিস সালামের ব্যাপারে আলোচনা করতেন, তখন এভাবে ইরশাদ করতেন, তিনি খতিবুল আম্বিয়া ছিলেন, কেননা তিনি তার সম্প্রদায়কে অত্যন্ত উত্তম পন্থায় তাওহিদের প্রতি আহ্বান করতেন, আল্লাহ তাআলার একত্ববাদের দিকে দাওয়াত দিতেন। তাকে আল্লাহ পাক দুটি কাজের জন্য রসুল হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, এবং যারা মাদিয়ানবাসী ছিল, এহলে মাদিয়ান, তো এদের নিকট পাঠিয়েছিল, যেহেতু এরা কাফির অবস্থায় ছিল, এরা মুশরিক অবস্থায় ছিল, তো এদেরকে হিদায়তের পথ দেখানোর জন্য, আল্লাহ তাআলার একত্ববাদকে স্বীকার করার জন্য আল্লাহ পাক ওনাকে রসুল হিসেবে পাঠিয়েছেন। ফরমানে বারি তাআলা সূরা হুদের 84 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, কানজুল ইমান থেকে অনুবাদ, এবং মাদিয়ানবাসীদের প্রতি তাদের স্বগোত্রী শুয়াইবকে বলল, হে আমার সম্প্রদায়, আল্লাহ এর ইবাদত করো, তিনি ব্যতীত কোনো উপাস্য নেই। তাছাড়া হযরত শুয়াইব আলা নবীনা ওয়া আলিহিস সালাতু ওয়াসালামের আরেকটি মুজিজা ছিল যে তিনি হযরত মুসা আলিহিস সালাতু ওয়াসালামকে ছাগল উপহার দিয়ে বললেন যে এটি সাদা এবং কালো রঙের দুটি বাচ্চা জন্ম দিবে, আর তাই হলো। তো এনার এটি একটি মুজিজা ছিল, এবং কোরআনে পাকের মধ্যে হযরত শুয়াইব আলা নবীনা ওয়া আলিহিস সালাতু ওয়াসালামের দুটি কন্যার আলোচনা এসেছে, এবং আমরা আগেও বলেছিলাম, আবারও ইরশাদ করছি যে ওনার একজন কন্যার সাথে হযরত মুসা কালিমুল্লাহ আলা নবীনা ওয়া আলিহিস সালাতু ওয়াসালামের সাথে বিবাহ হয়। অর্থাৎ মুসা কালিমুল্লাহর সাথে হযরত শুয়াইব আলা নবীনা ওয়া আলিহিস সালাতু ওয়াসালামের একজন কন্যা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। আহলে মাদিয়ান যারা ছিল, মাদিয়ানবাসী যারা ছিল, এদের গুনাহ অনেক মারাত্মক ছিল, এবং আল্লাহ পাককে এরা অস্বীকার করত, কুফর আর শিরিকের মধ্যে লিপ্ত থাকতো। তো আসুন এদের চরিত্র কেমন ছিল সে সম্পর্কে আমরা জেনে নিই। মাদিয়ানবাসীরা ছিল কাফের সম্প্রদায়, পথে ঘাটে ডাকাতি করাটা তাদের দৈনন্দিন ব্যাপার ছিল। তারা সর্বদা পথিকদেরকে, যারা রাস্তার মধ্যে চলাফেরা করত, এদেরকে ভীত সন্ত্রস্ত করে রাখত, আইকার পূজা করত, যা একটি বিরাট বৃক্ষ ছিল, যার চতুর্দিকে ছিল ঘন জঙ্গল। তারা লেনদেনের সবচেয়ে বেশি নিকৃষ্ট লোক ছিল, লেনদেন করার ক্ষেত্রে সবচেয়ে বেশি লো ক্লাসেস। উদাহরণ হচ্ছে, তারা ওজনে কম দেয়া এটা তাদের স্বভাবে পরিণত হয়ে গিয়েছিল। তারা নেয়ার সময় বেশি নিত আর দেওয়ার সময় কম দিত। তারা কখনো দাড়ি পাল্লার কাটা সোজা হতে দিত না, বরং কৌশলে ঝুঁকে রাখত, সর্বদা দাঙ্গা ফাসাদে লিপ্ত থাকত। আর তাদের আরেকটি যেটি মারাত্মক কাজ ছিল, সেটি হচ্ছে তারা রাস্তায় বসে পথিকদেরকে, যারা পথচারী ছিল, এদেরকে হযরত শুয়াইব আলা নবীনা আলাইহি সালাতু ওয়াসালামের বিরুদ্ধে উচকিয়ে দিত, অর্থাৎ ওনার ব্যাপারে ভালো মন্দ বলতো। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে মাদিয়ানের এক লোক তাদের জনপদের প্রধান সড়কের মাথায় বসে থাকতো। হযরত শুয়াইব আলা নবীনা আলাইহি সালাতু ওয়াসালামের নিকট গমনকারী লোকদেরকে বাধা প্রদান করত। সে বলতো, ওদিকে যেও না, শুয়াইব তো মিথ্যাবাদী, মাযাল্লাহ, আল্লাহর নবীর ব্যাপারে কি বলছে শুনুন, শুয়াইব তো মিথ্যাবাদী, তোমাদেরকে ধর্মচ্যুত করতে চায়। লোকটি হযরত শুয়াইব আলা নবীনা আলাইহি সালাতু ওয়াসালামের বিশ্বস্ত অনুচর বৃন্দদেরকেও বিভিন্নভাবে ভয় দেখাতো আর হত্যার হুমকি দিত। তো মাদিয়ানবাসী যারা ছিল, যাদের যে সম্প্রদায়ের কাছে হযরত শুয়াইব আলা নবীনা আলাইহি সালাতু ওয়াসালামকে পাঠানো হয়েছিল, তারা মারাত্মক গুনাহগার ছিল, তারা ফাসিক ছিল, কাফির ছিল, মুশরিক ছিল, এমনকি আল্লাহর নবীর কাছে লোকজনদেরকে যেতে বাধাও প্রদান করত। হযরত শুয়াইব আলা নবীনা আলাইহি সালাতু ওয়াসালামকে তার সম্প্রদায়ের অবাধ্য নেতা ও কাফেররা বলতে লাগলো, আপনি একজন জাদুকর, আমাদের ন্যায় একজন সাধারণ মানুষ, আমরা আপনাকে মিথ্যাবাদী মনে করি। যদি আপনি আপনার দাবিতে সত্যবাদী হন, অর্থাৎ আপনি যে নবী, আপনি যে আল্লাহর পয়গাম্বর, আপনি যে প্রফেট, এটা যদি হন, তবে আকাশ থেকে বিপদ নিয়ে আসেন। কি বলল কাফিররা? মাদিয়ানবাসীরা বলল, মাদিয়ানের যে নেতা ছিল, কাফিররা ছিল, এরা ওনাকে বললো যে আপনি যদি সত্যবাদী হন তাহলে আকাশ থেকে বিপদ নিয়ে আসেন। এর প্রসঙ্গে আমার আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, যা আপনার সূরা শুআরা এর আয়াত নাম্বার 185 থেকে 187 এর মধ্যে ইরশাদ হয়েছে, যা কানজুল ইমান থেকে অনুবাদ। সারাংশ এভাবে এসেছে, তারা বলল, তুমি তো জাদুগ্রস্তদের অন্যতম, তুমি আমাদের মতো মানুষ, আমাদের ধারণা তুমি মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত, অতএব যদি সত্যবাদী হও তবে আকাশের কোনো টুকরো আমাদের উপর ফেলে দাও। তখন হযরত শুয়াইব আলা নবীনা আলাইহি সালাতু ওয়াসালাম আল্লাহ তাআলার দরবারে আজাব নাজিলের দোয়া করলেন। কি দোয়া করলেন? যা সূরা আরাফের মধ্যে আয়াত 89 এর মধ্যে এভাবে এসেছে, হে আমাদের প্রতিপালক, আমাদের ও আমাদের সম্প্রদায়ের মধ্যে ফয়সালা করে দিন, যথার্থ ফয়সালা, আপনি শ্রেষ্ঠতম ফয়সালাকারী। তো দর্শক, আপনারা শুনলেন যে আল্লাহর নবীর কাছে আজাব নাজিল হওয়ার জন্য আবেদন করলো যদি আল্লাহর নবী সত্য হয়, আর আল্লাহর নবীও আল্লাহ পাকের কাছে দোয়া করলেন যে হে আল্লাহ, তুমি আমাদের আর আমাদের সম্প্রদায়ের মধ্যে ফয়সালা করে দাও। হযরত শুয়াইব আলা নবীনা আলাইহি সালাতু ওয়াসালাম যখন দোয়া করেছিলেন, তখন আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছেন। মনে রাখবেন, আল্লাহর নবীরা যখন আল্লাহ পাকের কাছে দোয়া করে, সেটা কখনো রদ হয় না, সেটা কখনো ফেরত আসে না। আল্লাহ পাকের পয়গম্বর, আল্লাহ পাকের নবীরা, আল্লাহ পাকের রসুলরা যখনই কোনো দোয়া করে, সেটা আর কখনো ফেরত আসে না। এবং মাদিয়ান ও আইকাবাসী কাফেরদেরকে বিভিন্ন প্রকারের আজাব দিয়ে ধ্বংস করে দেন। কীরকম আজাব এসেছে আসুন আমরা শুনি। বিভিন্ন প্রকারের আজাব বলতে কোরআনে বিভিন্ন শব্দ ব্যবহৃত হয়েছে যা বিভিন্ন প্রকারের আজাবের প্রতি ইঙ্গিত করে, যেমন ভূমিকম্প, প্রচণ্ড শব্দ, ছায়াদান দিবসের আজাব। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হযরত শুয়াইব আলা নবীনা আলাইহি সালাতু ওয়াসালামের সম্প্রদায়ের উপর প্রথমে এমন ভীষণ গরম চাপিয়ে দেয়া হয় যেন জাহান্নামের দরজা তাদের দিকে খুলে দেয়া হয়েছিল, ফলে তাদের শ্বাস রুদ্ধ হতে থাকে, ছায়া এমনকি পানিতেও তাদের জন্য শান্তি ছিল না, তারা অসহ্য গরমে অতিষ্ঠ হয়ে ভূগর্ভস্থ একটি কক্ষে প্রবেশ করে দেখল সেখানে আরও বেশি গরম। যখন তারা আল্লাহ পাকের দেয়া আজাব গরম থেকে বাঁচার জন্য ভূগর্ভস্থের মধ্যে চলে যেতে লাগলো, দেখলো সেখানে আরও বেশি গরম, অতঃপর অস্থির হয়ে জঙ্গলের দিকে চলে গেল। সেখানে আল্লাহ তাআলা একটি ঘন কালো মেঘ পাঠিয়ে দিলেন যার নিচে শীতল বাতাস বইছিল। তারা সবাই গরমে জ্ঞানহারা হয়ে মেঘের নিচে এসে ভিড় করল। তখন মেঘমালা আগুনে রূপান্তরিত হয়ে তাদের উপর বর্ষিত হলো। এভাবে তাদের উপর ভূমিকম্প ও ছায়ার আজাব উভয়টি নাজিল হলো। তো প্রিয় ইসলামী ভাইরা, আপনারা দেখলেন যে আল্লাহর নবীর সাথে যারা বিআদবি করে, আল্লাহ পাকের দেয়া ফরমান যারা অবাধ্য করে, অস্বীকার করে, আল্লাহ পাক তাদের উপর আজাব নাজিল করেন। এজন্য আমাদের উচিত যখনই আমরা কোনো আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ফরমান পাব, আমরা কোনো আহকাম বিধান পাব, সেটার উপর যাতে আমরা আমল করি, সেটাকে যাতে আমরা অস্বীকার না করি, সেটাকে নিয়ে বিআদবি, সেটাকে নিয়ে কটুক্তি, এগুলো যাতে আমাদের দ্বারা না হয়। কেননা আল্লাহ পাকের রসুল এবং আল্লাহ পাকের নবীর যারা গুস্তাক, এরা দুনিয়াতেও সার্থকতা পাবে না, আখিরাতেও এদের জন্য কোনো কল্যাণ থাকবে না। শোয়েব আলা নবীন আলহি সাল্লাম প্রায় 57 বা 58 বছর উনি স্বীয় সম্প্রদায়কে হেদায়ত করেছিলেন, তার সম্প্রদায় ধ্বংস হওয়ার 7 বছর 4 মাস পর তিনি দুনিয়া থেকে ওফাত লাভ করেন। তখন তার বয়স হয়েছিল 220 বছর। এক বর্ণনা মতে তার বয়স হয়েছিল 140 বছর এবং অপর এক বর্ণনা মতে ওনার বয়স মুবারক হয়েছিল 200 বছর। হযরত ওহাব ইবনে মুনাব্বিহ থেকে বর্ণিত রহমতুল্লাহি তাআলা আলাইহি, হযরত শোয়েব আলা নবীন আলাইহি সালাতু সালাম মক্কাতুল মুকাররমা যাদাহাল্লাহু শারফা ওয়া তাযীমা এর মধ্যে ইন্তিকাল করেছিলেন। মক্কার পশ্চিম দিকে দারুন নাদওয়া ও বাবে বনি সাহমের মধ্যকানে তার মাজার শরীফ অবস্থিত। কারো কারো মতে তার মাজার শরীফ হচ্ছে হাজরা মাউদ শহরে, এখানে তিনি বসবাস করেন এবং সেখানেই তিনি ওফাত লাভ করেন, ইন্তিকাল করেন। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর নবীর জীবনী থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক, আল্লাহর নবীদের এহতেরাম সম্মান ইজ্জত করার যেভাবে হক ইজ্জত করার, সেভাবে সম্মান করার, তাজিম করার সে তৌফিক দান করুক। আসুন আমরা আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে যাব, যার নাম হচ্ছে স্বাস্থ্যের পরামর্শ, হেলথ টিপ।
বিশেষ কিছু তথ্যাবলী আসুন সবে জানি জানি।
নাও লেটস স্টার্ট আওয়ার সেকেন্ড সেগমেন্ট হুইচ ইজ হেলথ টিপ। আজকে আমরা আলোচনা করব দ্য পাওয়ার অফ ইমিউনিটি, অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ে। আমাদের প্রত্যেকের শরীরে যেটি খুবই প্রয়োজন, রোগ প্রতিরোধ ক্ষমতা অর্থাৎ ইমিউনিটি পাওয়ার একটা মানুষের শরীরে থাকা খুবই প্রয়োজন, যেটা আমাদের বৃদ্ধ আর শিশু যারা আছে এদের শরীরে খুব কম দেখা যায়, এদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা খুব কম। এটার একটি নাম হচ্ছে ডিফেন্স শিল্ড, অর্থাৎ যখন মানুষের শরীরে কোনো জীবাণু আক্রমণ করে সে আক্রমণকে রোধ করতে যেটি কুদরতিভাবে এটাকে ট্যাকেল দেয় বা কুদরতিভাবে সেটাকে রোধ করতে সাহায্য করে, এটাই হচ্ছে ডিফেন্স শিল্ড। যেমন আপনারা অনেক সময় দেখবেন আমাদের যখন কোনো একটা শরীরের স্থান কেটে যায়, ক্ষত হয়ে যায়, সেটি আস্তে আস্তে সেটা কালো রং ধারণ করে, শুকিয়ে যেতে যেতে এরপর বা ব্রাউন কালার ধারণ করে, তো এটা হচ্ছে সেখানে রক্ত জমাট বেঁধে যায়, সেখানে আমাদের শরীরে যে ডিফেন্স শিল্ড আছে সেটা সেখানে এসে সেই স্থানটিকে অন্যান্য যে জীবাণু আছে সেখান থেকে সেখানে আসা থেকে রোধ করে। তো আমাদের স্কিন এটাও কিন্তু একটা ডিফেন্স শিল্ড, এবং রক্তের মধ্যে মজুদ থাকা WBC হোয়াইট ব্লাড সেল যেটা, এটাও কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা হিসেবে কাজ করে। এখন আমরা আসি যে হোয়াট কজেস পুয়ার ইমিউনিটি, অর্থাৎ আমাদের ইমিউনিটি পুয়ার হয়ে যাওয়ার কারণগুলো কী বা কমে যাওয়ার কারণগুলো কী, আসুন আমরা সেটা জেনে নিই। প্র্যাকটিসিং অ্যান্ড নট ডুইং এক্সারসাইজ এভরিডে, জি হ্যাঁ, আমরা প্রতিদিন এক্সারসাইজ না করার কারণে, ব্যায়াম না করার কারণে আমাদের কিন্তু শরীরে যে একটা রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে। এজন্য আমাদের উচিত যাতে আমরা দৈনন্দিন 20 মিনিট, এটা আমি আগেও বলেছি, যাতে আমরা দৈনন্দিন 20 মিনিটের মধ্যে চলাফেরা করি, হাঁটা চলা করি, এটা শরীরের মধ্যে আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বৃদ্ধি করবে। তাছাড়া আমাদের উচিত বিভিন্ন যে ব্যায়ামগুলো আছে সেই ব্যায়ামগুলো করে নেয়া। এরপর বলা হচ্ছে ল্যাক অফ স্লিপ, ঘুমের অভাব, পর্যাপ্ত পরিমাণে ঘুম না যাওয়ার কারণে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে। আমাদের ঘুমের শিডিউল ঠিক না থাকার কারণে রাতে দেরি করে ঘুমোতে যাওয়া, দিনের বেলা দেরি করে ঘুম থেকে ওঠা, এগুলো কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার অন্যতম একটি কারণ। স্ট্রেস, দুশ্চিন্তা, টেনশন, এগুলোও কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার একটি কারণ। আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের পেরেশানি এসে যায়, বিভিন্ন সময়ে স্ট্রেস আমাদের নিতে হয়, তো এগুলো কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাকে কমিয়ে দেয়। এবার লাস্ট যেই কজ সেটি হচ্ছে নট টেকিং নিউট্রিশিয়াস ফুড, আমরা পুষ্টিকর খাবার গ্রহণ না করার কারণে আমাদের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে। তো মনে রাখবেন এই সকল কিছু বলার একটাই কারণ, শরীরের মধ্যে যদি রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় আপনার বিভিন্ন রোগ থেকে আপনি নিজেকে হেফাজত করতে পারবেন না, এগুলোর সাথে যুদ্ধ করতে পারবেন না, এগুলোর সাথে আপনি ফাইট করতে পারবেন না, যাতে করে আপনি উইক হয়ে যাবেন, এর ফলে আপনি দুর্বল হয়ে যাবেন, আপনি অসুস্থ হয়ে যাবেন এবং আপনার বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে। এবং আমাদের এখন দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন এখন হিফাজতের জন্য আমরা টিকা গ্রহণ করছি, এটাও কিন্তু একটা রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ানোর জন্য আমরা গ্রহণ করছি, ভ্যাকসিনেট আমরা নিচ্ছি, নিজেকে ভ্যাকসিনেটেড করছি, এটাও কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর একটি মাধ্যম। তো আসুন আমাদের কীভাবে আমাদের শরীরের মধ্যে ইমিউন সিস্টেম অর্থাৎ ইমিউনিটিকে কীভাবে ইনক্রিজ করব সেটা সম্পর্কে জেনে নেই। আমি শুরুতে বলেছি ডেইলি এক্সারসাইজ, এটা কিন্তু আমাদেরকে বাড়াতে হবে, এটার পর্যাপ্ত পরিমাণে আমাদের করতে হবে, ব্যায়াম করতে হবে, হাঁটাচলা করতে হবে, এতে করে ইনশাআল্লাহ আজ্জাজাল আমাদের ইমিউনিটি বেড়ে যাবে। এরপর বলা হচ্ছে স্লিপ, পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে। এরপর কিপ ইট ক্লিন, আপনার আশেপাশের স্থানকে আপনি অবশ্যই ক্লিন রাখবেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, এবং পরিষ্কার পরিচ্ছন্নতা এটা ইমানের একটা অঙ্গ, আমরা পূর্বেও শুনেছি। তো এই জন্য নিজেকেও পরিষ্কার রাখবেন, নিজের আশপাশকেও পরিষ্কার রাখতে সহযোগিতা করবেন। ভিটামিন ডি, ভিটামিন ডি অবশ্যই গ্রহণ করবেন। এগুলো কোত্থেকে পাবেন ভিটামিন ডি? আপনারা রোদের আলো, সকালের রোদের আলো থেকে ভিটামিন ডি পাওয়া যায়। ভিটামিন ডি গ্রহণের কারণে এটি আপনার শরীরের মধ্যে ফাইট ফর কোল্ড, ফ্লু অ্যান্ড ইনফেকশন, এটা ফ্লুর এবং ইনফেকশনের সাথে ফাইট করবে। এরপর ভিটামিন বি, এটা আপনার ইমিউন সিস্টেমকে বাড়াবে। ভিটামিন বি আপনার শরীরের মধ্যে জিঙ্ক এবং অ্যান্টিঅক্সিডেন্টকে রিচ করবে, তো এই জন্য ভিটামিন বি গ্রহণ করা উচিত। এটা আপনারা ব্রকলি থেকে, গার্লিক থেকে, জিঞ্জার থেকে, আরও অনেক কিছু থেকে ভিটামিন বি এটা হাসিল করতে পারবেন। এরপর গ্রিন টি, গ্রিন টি এটা পান করার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ এটার মাধ্যমেও ইমিউন সিস্টেম বেড়ে যাবে। ডু নট টেক টু মাচ মেডিসিন, অতিরিক্ত পরিমাণে মেডিসিন না নেয়া। আমরা আজকে দেখা যায় সামান্য জ্বর হলে, ব্যথা হলে আমরা ওষুধের পেছনে দৌড়াই, তো এটা না করা উচিত। আমির রসুন তো বলে যে সব কিছুর জন্য ওষুধ ব্যবহার না করা, কেননা ওষুধ এটা আমি এমন পর্যায়ে গিয়ে গ্রহণ করব যে পর্যায়ে আমি আর মানে সহ্য করার মতো ক্ষমতা নেই বা আমি এটাকে বরদাস্ত করতে পারছি না, ওই ক্ষেত্রে আমি আমার পরামর্শ করে, ডাক্তারের সাথে পরামর্শ করে তখন ইনশাআল্লাহ আমরা এই জিনিসটা গ্রহণ করব। তো এই জন্য অতিরিক্ত মাত্রায় মেডিসিন গ্রহণ না করা উচিত। এরপর বলা হচ্ছে অ্যাভয়েড ইটিং প্রোস্টেট ফুড, জি হ্যাঁ, প্রোস্টেট ফুডকে অ্যাভয়েড করতে হবে, যেমন বার্গার, পিৎজা, কোল্ড ড্রিঙ্কস, পেস্ট্রিজ, এরপর যেগুলো আমাদের রোড সাইড স্ট্রিট ফুড যেগুলো পাওয়া যায় এগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে। এগুলোও কিন্তু আমাদের শরীরের মধ্যে ইমিউন সিস্টেমকে কমিয়ে দিচ্ছে, ইমিউন পাওয়ারকে কমিয়ে দিচ্ছে, যাতে করে আমরা রোগ প্রতিরোধ ক্ষমতার অন্তর্ভুক্ত না হতে পারি। এরপর লাস্ট যে পয়েন্ট সেটি হচ্ছে অ্যাভয়েড স্মোকিং, জি হ্যাঁ, আমাদের আজকে একটি পার্ট, আমাদের সমাজের একটি যুবক দল কিন্তু এদিকে ঝুঁকে যাচ্ছে স্মোকিংয়ের দিকে, তো এটাও কিন্তু শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে কমিয়ে দিবে। তো রোগ প্রতিরোধ ক্ষমতা এটা থাকা কিন্তু সুস্বাস্থ্যের লক্ষণ, আমরা যদি নিজেকে সুস্বাস্থ্যের অধিকারী বানাতে চাই আমাদের ইমিউনিটি পাওয়ার বাড়াতে হবে। এই জন্য আমি যা যা আরজ করেছি এগুলোর উপর আমল করতে হবে। আল্লাহ করিম আমাদের সবাইকে সুস্বাস্থ্যের অধিকারী বানাক এবং নিজেকে সবসময় ফিট অ্যান্ড নিজেকে সবসময় হেলদি রাখার সেই তৌফিক দান করুক। আসুন আমরা আমাদের তৃতীয় সেগমেন্টের দিকে যাই, যার নাম হচ্ছে কিতাবের বিবরণী।
বিশেষ কিছু তথ্যাবলী, আসুন সবে জানি জানি।
দর্শক, আমরা শুরু করছি আমাদের তৃতীয় সেগমেন্ট, যার নাম হচ্ছে কিতাবের বিবরণী। আসুন আজকে যে কিতাবটি আপনাদের সামনে উপস্থাপন করব তা দেখিয়ে দেই। আলহামদুলিল্লাহ, আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাতের মধ্যে কি কিতাব। কিতাবটির নাম হচ্ছে পর্দা সম্পর্কিত প্রশ্ন উত্তর। আর এই কিতাবের বিভিন্ন স্থানে ইসলামের মধ্যে মাদানী কাফেলা, মাদানী কাজের, মাদানী বাহারের বরকত এর সুবাস ছড়াচ্ছে, এবং এটির লেখক হচ্ছে শেখ তরিকত আমিরে আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজভী জেই দামাত বরকাতুহুল কুদসিয়া। এটির যে সর্বমোট পৃষ্ঠা সংখ্যা সেটি হচ্ছে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কমাবেশ 326 পৃষ্ঠা এটার পেজ সংখ্যা। তো এর মধ্যে বিভিন্ন হেডিং নিয়ে আলোচনা এসেছে, যেমন মহিলাদের জন্য কার কার সাথে পর্দা রয়েছে, মহিলারা কার কার সাথে পর্দা করবে, এবং স্বামী যদি বাহিরে বের হতে না দেয় তবে কি করতে হবে, স্বামীর হক বেশি নাকি পিতামাতার, এ ব্যাপারেও এখানে আলোচনা এসেছে, চাদর ও চার দেয়ালে অবস্থানের শিক্ষা কে দিয়েছেন, জশ্নে বিলাদতের বরকতে আমার জীবন পরিবর্তন হয়ে গেল, এ ব্যাপারেও আলোচনা এসেছে, অবৈধ প্রেম ভালোবাসা সম্পর্কিত প্রশ্নোত্তর এখানে এসেছে, কত বছর বয়সে বিয়ে করা উচিত, কোর্ট ম্যারেজ এবং স্বামী স্ত্রী পরস্পরকে সন্দেহ করা কেমন, এ ব্যাপারেও এখানে আলোচনা এসেছে। আসুন আমি এই কিতাব থেকে কিছু উপদেশ, কিছু মাদানী ফুল আপনাদের সামনে উপস্থাপন করছি। এই কিতাবের পেজ নাম্বার 3-এর মধ্যে এসেছে একটা প্রশ্ন, এভাবে করা হয়েছে যে বেপর্দার শাস্তি কি, যে সকল মহিলারা বেপর্দাভাবে চলাফেরা করে এদের শাস্তি কি। তো মহিলাদের বেপর্দা হওয়া আল্লাহ তাআলার গজবের মাধ্যম এবং ধ্বংসের কারণ। এই প্রশ্নের উত্তরে 18 পারার সূরা নূরের 31 নং আয়াতে এই অংশটুকুর তাফসির লক্ষ্য করুন। যেমনিভাবে আল্লাহ করিম ইরশাদ করেন যে কনজুল ইমান থেকে অনুবাদ, এবং যেন মাটির উপর সজোরে পদক্ষেপ না করে যাতে জানা যায় গোপন সাজসজ্জা। বর্ণিত আয়াতে মোবারকার ব্যাখ্যায় মুফাসসিরে কোরআন মোহাম্মদ নাঈমুদ্দিন মোরাদাবাদী রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, অর্থাৎ মহিলারা ঘরের মধ্যে চলাফেরার করার সময়ও এতটুকু আস্তে পা ফেলবে যেন তাদের অলঙ্কারের আওয়াজ শোনা না যায়। মাসআলা জেনে নিন। এজন্যই মহিলাদের উচিত তারা যেন শব্দ সৃষ্টিকারী নূপুর পরিধান না করে। আল্লাহু কবীর। আজকাল আমাদের সমাজের মধ্যে এটা খুবই পাওয়া যায় যে নূপুর মহিলারা পরিধান করছে, এটার আওয়াজ গায়ের মাহারামরাও শুনছে, তাদের সাথে ওই মহিলার সাথে যার পর্দা করার বিধান রয়েছে ইসলামের মধ্যে, সেই পুরুষরাও আজকে সেই নূপুরের আওয়াজ শুনছে। কিন্তু এই কোরআনে পাকের আয়াতের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে মহিলারা এমনভাবে পা ফেলবে যাতে করে সেই পায়ের আওয়াজ শোনা না যায়। হাদিস শরীফে বর্ণিত আছে, আল্লাহ তাআলা সেই সম্প্রদায়ের দোয়া কবুল করেন না। কোন সম্প্রদায়? যে সম্প্রদায়ের মহিলারা নূপুর পরিধান করে। আল্লাহু আকবার। এ থেকে বুঝে নেওয়া উচিত যে যখন অলঙ্কারের শব্দ দোয়া কবুল হওয়াকে বাধাগ্রস্ত করে, তবে বিশেষ করে মহিলারা নিজের আওয়াজকে শরীয়তের বিনা অনুমতিতে অন্য পুরুষ পর্যন্ত পৌঁছানো এবং তাদের বেপর্দা হওয়া কিরূপ আল্লাহ তাআলার গজবের কারণ হবে। পর্দার ব্যাপারে বেপরোয়া হওয়া ধ্বংসের কারণ। বলা হচ্ছে যে নূপুরের আওয়াজের কারণে যদি এতটুকু ক্ষতি হতে পারে, তাহলে চিন্তা করুন ইসলামী বোনেরা বিশেষ করে যে বেপর্দা হওয়ার শাস্তি কিরূপ হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে, বিশেষ করে আমাদের যারা মা বোন আছে, এনাদেরকে পর্দা করার তৌফিক দান করুক। এই কিতাবের 83 নম্বর পেজে কি এসেছে আমি আপনাদেরকে শোনাচ্ছি। একটি প্রশ্ন ভাবে হয়েছে, সম্মানিতা মহিলাদের মধ্যে কি এরূপ উপমাও রয়েছে যে তিনি যিনি কখনো নফল হজ করতে ঘর থেকে বের হয়নি? উত্তর, জি হা, এরূপ উপমা রয়েছে। পক্ষান্তরে আজকের তুলনায় সে যুগ খুবই নিরাপদ ছিল। উম্মুল মুমিনিন হযরত সাইয়্যিদাতুনা সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফরজ হজ আদায় করে নিয়েছিলেন। অতঃপর যখন দ্বিতীয়বার তাকে নফলি হজ ও ওমরা করার জন্য বলা হলো, তখন তিনি বললেন, আমি ফরজ হজ আদায় করে নিয়েছি, আমার প্রতিপালক আমাকে ঘরের মধ্যে থাকার আদেশ করেছেন, আল্লাহ তাআলার শপথ, এখন শুধুমাত্র আমার জানা যায় অর্থাৎ লাশই এই ঘর থেকে বের হবে। বর্ণনাকারী বলেন, আল্লাহ তাআলার শপথ, এর পর থেকে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তিনি কখনো ঘর থেকে বের হননি। আল্লাহ তাআলার রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সাদাকায় আমাদের ক্ষমা হোক। সেই পবিত্র যুগেও যখন উম্মুল মুমিনিনের পর্দার ব্যাপারে এত সাবধানতা ছিল, আর আজ এই বর্তমান যুগে যেখানে পর্দার কল্পনায় বিলীন হয়ে যাচ্ছে, পুরুষ ও মহিলা উভয়ের মধ্যে অন্তরঙ্গতা ও কুদৃষ্টি দেয়াকে মাআযাল্লাহ আল্লাহর পানা কোনো মন্দ কাজ বলেই মনে করা হয় না, এমন দুরবস্থায় প্রত্যেক লজ্জাশীল ও পর্দাকারিণী ইসলামী বোন বুঝতে পারেন যে তাদেরকে কতটুকু সাবধানতা অবলম্বন করে জীবন অতিবাহিত করতে হবে। একটু চিন্তা করি আমি, আপনারাও চিন্তা করেন যারা ইসলামী বোনে আছেন, এখনকার পপুলেশনের চাইতে তো তখন জনসংখ্যা আরও কম ছিল, তখন বেপর্দা হওয়ার চান্সও কম ছিল। এরকম ইলেকট্রনিক মিডিয়া বলেন বা সোশ্যাল মিডিয়া বলেন, টিভি বলেন, এত কিছু তখন ছিল না, কিন্তু তারপরেও ওনারা কীরূপ সাবধানতা অবলম্বন করত। আজ আমরা কোন পর্যায়ে আছি, আমাদের ইসলামী বোনেরা কোন পর্যায়ে আছে, সেটা আমাদের চিন্তা করার বিষয়। এই কিতাবের 244 এই পেজের মধ্যে কি বলা হচ্ছে আসুন আমি আপনাদেরকে সেটাও শুনিয়ে দিই। বলা হচ্ছে দৃষ্টি দেয়া সম্পর্কিত 4টি হাদিস শরীফ। হযরত সাইয়্যিদুনা জারির বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একবার আমি তাজেদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হঠাৎ দৃষ্টি পড়ার ব্যাপারে জিজ্ঞাসা করলাম। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, নিজের দৃষ্টিকে ফিরিয়ে নাও। তাজেদার আরেকটি হাদিসে পাক এভাবে এসেছে, তাজেদারে মদিনা হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাইয়্যিদুনা আমিরুল মুমিনিন শেরে খোদা হযরত আলিউল মুর্তাজা শেরে খোদা কর্রমাল্লাহ তাআলা ওয়াজহুল করিমকে ইরশাদ করলেন, এক দৃষ্টি দেওয়ার পর দ্বিতীয়বার দৃষ্টি দিও না। এটা মহিলাদের ব্যাপারে এসেছে, অর্থাৎ কোনো পুরুষ যদি মহিলাদের উপর দৃষ্টি চলে যায়, তাহলে একবারের পর দ্বিতীয়বার যাতে আর দৃষ্টি না দেয়। এখানে নোট লিখে দেওয়া হয়েছে, অর্থাৎ যদি হঠাৎ অনিচ্ছাকৃত কোনো মহিলার উপর দৃষ্টি পড়ে যায়, তাহলে তৎক্ষণাৎ দৃষ্টি ফিরিয়ে নাও এবং দ্বিতীয়বার দৃষ্টি দিও না, কেননা প্রথম দৃষ্টি জায়েজ আর দ্বিতীয় দৃষ্টি নাজায়েজ। তৃতীয় হাদিসে পাক, হাতামুল মুরসালিন শফিউল মুজনিবিন রহমাতুলিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে মুসলমান কোনো মহিলার সৌন্দর্যের প্রতি প্রথমবার অনিচ্ছাকৃত দৃষ্টি দেয় অতপর নিজের দৃষ্টিকে নত করে নেয়, আল্লাহ তাআলা তাকে এমন ইবাদতের সামর্থ্য দান করবেন যার স্বাদ সে অনুভব করবে। এটা মুসনাদে ইমাম আহমদ বিন হাম্বল থেকে এ হাদিসে পাক নকল করা হয়েছে। চতুর্থ হাদিসে পাক, রহমতে আলম নূরে মুজাসসাম রসুল আকরাম শাহিন শাহে বনি আদম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাদিসে কুদসি হচ্ছে, দৃষ্টি শয়তানের তীর সমূহের মধ্যে একটি বিষাক্ত তীর, সুতরাং যে ব্যক্তি আমার ভয়ে সেটাকে ত্যাগ করবে তবে আমি তাকে এমন ঈমান দান করব যার স্বাদ সে অন্তরে অনুভব করবে। তো প্রিয় ইসলামী ভাইরা, আমাদের উচিত আমরা যাতে দৃষ্টিকে হিফাজত করি, কারণ যে ব্যক্তি নিজের চোখ দিয়ে হারাম দেখবে কিয়ামতের দিন তার চোখ আগুন দিয়ে ভর্তি করা হবে। তো এই জন্য আমাদের উচিত, বিশেষ করে ইসলামী ভাই বলুন বা ইসলামী বোন বলুন, পর্দার ব্যাপারে আমরা যাতে এহতেরাম করি, আমরা যাতে সতর্ক হই, ইসলামী বোনও বেপর্দা হবে না, দৃষ্টিকে হিফাজত রাখবে, ইসলামী ভাইও পর্দা নিজের পর্দার হিফাজত করবে, গায়ের মাহারামকে দেখবে না এবং নিজের দৃষ্টি কুদৃষ্টি থেকে হিফাজত রাখবে, নিজের দৃষ্টিকে নত রাখবে। এজন্য ইসলামী বোনদের উচিত তারা যাতে পরিপূর্ণ ইসলাম মোতাবেক ইসলামিক মোতাবেক জীবনযাপন যদি করতে চায় তাহলে আমি আপনাদেরকে আরজ করব এই কিতাবটি অবশ্যই সংগ্রহ করে নিন, পর্দা সম্পর্কিত প্রশ্ন উত্তর। ইনশাআল্লাহ আজ্জাজাল আপনাদের জীবনে এত তাবদিলি আসবে যেটা আপনি কখনো কল্পনা করতে পারবেন না। আর এই কিতাবটি আমাদের হার্ড কপি আকারে আপনার মাকতাবাতুল মদিনা থেকে সংগ্রহ করতে পারবেন, তাছাড়া সফট কপি আমাদের ওয়েবসাইট www.dawatislami.net থেকে সংগ্রহ করতে পারবেন। আল্লাহ করিম আমাদেরকে সবাইকে পর্দা করার সেই তৌফিক দান করুক, আমাদের মা বোনদেরকে বেপর্দা হওয়া থেকে হিফাজত করুক। আসুন আমরা আমাদের লাস্ট অ্যান্ড ফোর্থ সেগমেন্টের দিকে অগ্রসর হই, যার নাম হচ্ছে আচরণ বিষয়ক দক্ষতা।
বিশেষ কিছু তথ্যাবলী আসুন সবে জানি জানি।
দর্শক, আমরা আমাদের লাস্ট অ্যান্ড ফোর্থ সেগমেন্ট শুরু করছি যার নাম হচ্ছে আচরণ বিষয়ক দক্ষতা। জি হ্যাঁ, আজকে যে সফট স্কিল নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ডিসিশন মেকিং, সিদ্ধান্ত নেওয়া। আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করে থাকি, কিছু ছোট সিদ্ধান্ত থাকে, কিছু জীবনের বড় বড় সিদ্ধান্ত থাকে এবং কিছু ইমার্জেন্সি সিদ্ধান্ত থাকে, অর্থাৎ ইমার্জেন্সি ডিসিশন মেকিং। যেমন মেডিকেলের ক্ষেত্রে, হ্যাঁ, আমরা যখন মেডিকেলের মধ্যে থাকি, হসপিটালের মধ্যে থাকি, আমাদের কিন্তু কিছু ডিসিশন ইমার্জেন্সি নিতে হয়, যেমন টিকা নেওয়ার ক্ষেত্রে, হ্যাঁ, এরপর সার্জারি করার ক্ষেত্রে, মেডিসিন নেওয়ার ক্ষেত্রে, অর্থাৎ এটা এখন নিতে হবে কি নিতে হবে না, এটা এখন নিব কি নিব না, এই ক্ষেত্রে কিন্তু আমাদের ইমার্জেন্সি ডিসিশনটা নিতে হয়। তো ডিসিশনও তিন ধরনের হয়ে থাকে, ছোট ডিসিশন, বড় ডিসিশন এবং ইমার্জেন্সি ডিসিশন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার সারমর্ম কিছুটা এরকম, যে পরামর্শ নিয়ে কাজ করে ডিসিশনের সাথে, অর্থাৎ ডিসিশন মেকিং পরামর্শের সাথে, মাশওয়ারার সাথে কাজ করে, তাকে লজ্জিত হতে হয় না, যে পরামর্শের ভিত্তিতে কাজ করে সে নিরাপদ থাকে। অর্থাৎ ডিসিশন, এটা আমরা অনেক সময় পরামর্শ নিয়ে ডিসিশনটা নেই, অর্থাৎ নিজের থেকে খুব কমই নেওয়ার চেষ্টা করি, আর যারা পরামর্শের সাথে কাজ করবে তাদের কাজের মধ্যে কিন্তু বরকত হবে, সফলতা আসবে। মনে রাখবেন আমাদের অনেক ধরনের ডিসিশন থাকে, যেমন ফিউচার প্ল্যানিং ডিসিশন, একটা স্টুডেন্টকে বিভিন্ন সময় তার স্টুডেন্ট লাইফের সময় ফিউচার প্ল্যানিং নিয়ে ডিসিশন নিতে হয়, অর্থাৎ তার ফিউচারে সে কী হবে সেটা ডিসিশন নেয়, প্ল্যানিং করে, ওই মোতাবেক সে আগায়। তো আমাদের উচিত আমরা এমনভাবে প্ল্যানিংটা করি, ডিসিশনটা নেই, যাতে করে আমার জীবনের ফায়দা হবে, আমার জীবনের সাথে সেটা ম্যাচ হবে এবং শরীয়তও সেখানে থাকবে। আমরা অনেক সময় কিন্তু এমন প্ল্যানিং করে ফেলি, এমন ডিসিশন নিয়ে ফেলি ফিউচারের জন্য, যেটি দুনিয়াতে আমরা অর্জন হয়ে যায় কিন্তু শরীয়তকে আমরা পেছনে ফেলে আসি। এবং প্যারেন্টসের কিছু ডিসিশন থাকে, প্যারেন্টসেরও ডিসিশন নেওয়া উচিত, তার সন্তানদেরকে কীভাবে গ্রো করবে, তাদের কীভাবে লালন পালন করবে, তাদের কীভাবে নার্চার করবে, এই বিষয়গুলোতে কিন্তু আমাদের প্যারেন্টসের লক্ষ্য রাখা উচিত। আর মনে রাখবেন কিছু এমন ডিসিশন আছে, যেমন আমি কাউকে দেখলাম, সালাম দিলাম, মিসওয়াক করলাম, ওযু করলাম, এরপর আমি সুন্নতের উপর আমল করলাম, এগুলো কিন্তু ডিসিশন না, এগুলো কিন্তু অভ্যাস। তো দর্শক, যেগুলো আমাদের অভ্যাসে পরিণত হয়ে যায়, এগুলোর জন্য আর ডিসিশন নিতে হয় না, যেগুলো আমাদের দৈনন্দিন কাজের মধ্যে চলে আসে, এগুলো কিন্তু আমাদের অটোমেটিক হয়ে যায়। মনে রাখবেন, ডিসিশন নেওয়ার ক্ষেত্রে বড়দের সাথে পরামর্শ করা খুবই জরুরি, কেননা বড়রা আমাদের চাইতে বেশি এক্সপিরিয়েন্সড, তারা দুনিয়া আমাদের চাইতে বেশি দেখেছে, তারা নিজেদের যে জীবন এটা কিন্তু আমাদের চাইতে বেশি পাস করেছে। তো আমাদের উচিত বড়দের সাথে ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে পরামর্শ করা। আর পরামর্শের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পরামর্শ করলে কিন্তু লজ্জিত হতে হয় না এবং এটার মধ্যে কিন্তু নিরাপদও থাকা যায়। বড়দের সাথে পরামর্শ করলে ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে অনেক সুবিধা এবং অনেক হেফাজত থাকা যায়। আসুন এখন জানবো যে কাদের সাথে পরামর্শ না করা উচিত ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে, কাদের সাথে পরামর্শ না করা উচিত। ক্ষুধার্ত থেকে পেট না ভরা পর্যন্ত, অর্থাৎ এমন ক্ষুধার্ত ব্যক্তি তার যতক্ষণ না পর্যন্ত পেট ভরবে ততক্ষণ পর্যন্ত তার সাথে পরামর্শ করা উচিত নয়। তৃষ্ণার্ত থেকে পরিতৃপ্ততা পর্যন্ত তৃষ্ণার্ত ব্যক্তির সাথে পরামর্শ করা উচিত নয়। আসামি থেকে স্বাধীনতা পর্যন্ত, দরিদ্র থেকে তার দরিদ্র মোচন হওয়া পর্যন্ত, বাচ্চাদের পড়ানো ব্যক্তি থেকে পরামর্শ নেওয়া উচিত নয়। এরপর মেষ পালক থেকে, মহিলাদের সংস্পর্শ থাকা ব্যক্তি থেকে, যার প্রস্রাব পায়খানা প্রয়োজন এমন মানুষ থেকে, এবং যে সকল ব্যক্তি লোভী টাইপের হয়ে থাকে এবং যারা কাপুরুষ টাইপের হয়ে থাকে, যারা কৃপণ টাইপের হয়ে থাকে, এই সকল মানুষ থেকেও কিন্তু আপনার পরামর্শ নেওয়া উচিত নয়। তো ডিসিশন, যেহেতু আমি আমার লাইফের জন্য, সেটা বড় হোক ছোট হোক, যেহেতু আমার লাইফের জন্য আমি ডিসিশনটা নেই, তো পরামর্শ তো করব, কিন্তু এমন মানুষের সাথে পরামর্শ করব যাদের সাথে পরামর্শ করলে আমার ডিসিশনটা আমার লাইফের জন্য সুফল বয়ে আনবে। তো আমাদের উচিত নেক লোকদের সাথে, লোকদের থেকে পরামর্শ করা। জি হ্যাঁ, নেক লোকরা সবসময় আমাদের ভালো জন্যে পরামর্শ দিবে। আর এমন অনেক সময় অনেক ব্যক্তি পাওয়া যায় যারা নিজেরা কিন্তু জানেই না, আর আমাকে এমন পরামর্শ দিয়ে বসে যেটা কিন্তু আমার জীবনের জন্য অনেক বড় একটা ঝুঁকি বয়ে আনে। তো আমাদের উচিত ডিসিশন মেকিং করতে গিয়ে তাড়াহুড়া না করে আমরা পরামর্শের সাথে ডিসিশন মেকিং করবো, ইনশাআল্লাহ আজ্জাবাজের এর মধ্যে সুফল আসবে। দর্শক, আপনারা দেখছিলেন প্রোগ্রাম এতক্ষণ বিশেষ কিছু তত্ত্বাবলী, আমাদের প্রোগ্রামের সময়ও শেষ হয়ে গেছে। ইনশাআল্লাহ আজ্জাবাজাল পরবর্তী অনুষ্ঠানে নতুন কিছু টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনাদের সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
বিশেষ কিছু তত্ত্বাবলী আসুন সবে জানি জানি।